শুরু হচ্ছে মহিলাদের জন্য নিয়মিত অনুষ্ঠান নারী কণ্ঠ। আজ আন্তর্জাতিক নারী দিবস, শ্রোতাদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আজ আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব শারমিন আহমেদের সঙ্গে। শারমিন আহমেদ একজন সমাজসেবী, শিশু ও নারী অধিকার কর্মী। তিনি দ্য ওয়ান লাইট ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ও সভানেত্রী। শারমিন আহমেদ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের কন্যা। আসুন শোনা যাক তাঁর সঙ্গে আমার কথোপকথন। শারমিন আহমেদ, প্রথমেই আপনাকে স্বাগত জানাই নারীকণ্ঠ অনুষ্ঠানে।
আপনাকে অনেক ধন্যবাদ, শ্রোতাদেরকে ধন্যবাদ।
আজ সারা বিশ্বে আন্তর্জাতিক নারী দিবস পালিত হচ্ছে, তাই আজকের দিনটিতে আপনার সঙ্গে কথা বলতে পেরে আমার সত্যি খুব ভালো লাগছে। আপনি ওয়াশিংটন ডিসিতে জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় থেকে উইমেন্স স্টাডিজে পড়াশোনা করেছেন। বর্তমান বিশ্বে, বর্তমান যুগে এই দিনটি উদযাপন করা কেন তাৎপর্যপূর্ণ?
যেটা এক কথা বলতে হয় যে, দেখুন, একটা প্রবাদ আছে যে যে সমাজে একজন নারীকে সম্মান জানানো হয়, শ্রদ্ধা জানানো হয়, সেখানে দেবতারাও সেই জায়গাটাকে আশীর্বাদ করেন। মানে এটা একটা মিথোলজির মধ্যে আমি পড়েছিলাম যে যে সমাজে এই অবস্থাটা প্রতীয়মান সেই সমাজ আসলেই উন্নত। কাজী নজরুল ইসলাম উনি যেটা এত বছর আগে বলেছিলেন যে বিশ্বের যা কিছু সুন্দর, যে মহিমান্বিত, যা কিছু সৃষ্টিশীল, সৃজনশীল, তার কিন্তু অর্ধেক তার মধ্যে কিন্তু নারীর অবদান। তো ওনার মতো তো এমন অনেকে, মুনি, ঋষি, দার্শনিক, চিন্তাবিদ, সমাজ সচেতন, সকলেই কিন্তু একই জিনিসটা যখন চিন্তা করেছে, সেই জিনিসটাকে মর্যাদা দেওয়ার জন্য আন্দোলন করেছে। এবং এভাবে আস্তে আস্তে করে আমরা দেখি যে আজকে যে 8ই মার্চ যে বিশ্ব নারী দিবসটা এসছে, সেটা কিন্তু সেই চিন্তা, সেই সংগ্রামের ফসল। এবং এটা কিন্তু একজন মেয়েকে অর্জন করতে হয়েছে, এটা কিন্তু কেউ তুলে দেয়নি তার হাতে। যে আমি সেদিন পড়ছিলাম যে এমেলিয়া ইয়ারহার্টের লাইফ স্টোরিটা, যে সে তখন তো মহিলা পাইলট বলতে গেলে ছিলই না, তিনি প্রথম, বিশ্বের প্রথম মহিলা যিনি আটলান্টিক ক্রস করেন আমেরিকা থেকে। তো উনি যখন সেই প্রথাটা ভাঙলেন, তখন কিন্তু হাজার হাজার মেয়ে, হাজার হাজার শিশু কন্যা, তাদের মধ্যেও কিন্তু সেই প্রেরণাটা আসলো যে হ্যাঁ, আমরাও এটা করতে পারি। নারী কিন্তু একসাথে বহু কাজ করতে পারে, যাকে বলে মাল্টাই টাস্কিং। সে একদিকে মা, সে একদিকে আপনার স্ত্রী, সে একদিকে কিন্তু সন্তানের জন্য একটা বড় আদর্শ, সে কিন্তু একটা পরিবারের একটা বড় একটা পরিবারের ভূমিকা রাখছে বাইরের কর্মস্থলে। আমাদের বিশ্ব নারী দিবসে মনে রাখতে হবে যে এই গুণগুলোকে কিন্তু কোনো সংগঠন, প্রতিষ্ঠান বা সরকার কারোই কিন্তু দাবিয়ে রাখার ক্ষমতা নেই। এটা তার নিজের গুণেই কিন্তু প্রতিভাত হচ্ছে আরো হবে।
শারমিন আহমেদ, আপনি শান্তি শিক্ষা সংগঠন দ্য ওয়ান লাইট ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা এবং সভানেত্রী, এই সংগঠনের লক্ষ্য এবং কার্যক্রম সম্পর্কে একটু বলবেন।
এই সংগঠনটা, কাজগুলো চলছিল অনেক আগে থেকেই। সংগঠনটা ওয়ান লাইট এই কারণে নাম যে আমরা জানি যে এই লাইট বা এনার্জি, সেটাই হচ্ছে বিল্ডিং ব্লক অফ দ্য ইউনিভার্স। যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ডের উৎপত্তির মূল জিনিসটাই হলো এনার্জি, যেটা আইনস্টাইন প্রথমে তার ওনার যে থিওরি E=MC² ওটার মাধ্যমে জিনিসটা প্রমাণিত করলেন, মানে থিওরিটা প্রবর্তন ঘটালেন, লোকে জানলো। তো আমাদের ভেতরে যে লাইটটা রয়েছে, এটা কিন্তু অধিকাংশ সময় চাপা পড়ে থাকে অজ্ঞতা, ভ্রান্তি, কনফিউশন, অনেক কিছুর মধ্যে দিয়ে। কিন্তু এই ওয়ান লাইট ইনস্টিটিউটের মূল লক্ষ্যটা হলো যে আমরা যাতে কতগুলো স্কিল বিল্ডিং এর মাধ্যমে, পিস এডুকেশনের মাধ্যমে, কনফ্লিক্ট রেজলিউশন, আত্মপ্রতিফলন এবং ব্যবহারিক এবং অভিজ্ঞতা লব্ধ যে চিন্তা ভাবনা কার্যক্রমের মাধ্যমে এই ভেতরে এই যে লাইটটা আমাদের আছে, সেটাকে আরো আমরা প্রসারিত করব, ছড়িয়ে দেব। প্রতিষ্ঠানটা আরম্ভ হয়েছে 2 বছর আগে, কাজ কিন্তু চলছিল অনেক আগে থেকে। 2009 সালে আমরা বাংলাদেশে গিয়েছিলাম এবং অনেক প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন জায়গায় আমরা এই কাজগুলি করেছি, বিশেষ করে শান্তি শিক্ষা, প্রিনেটাল এডুকেশন, যে সন্তান জন্মের আগে বাবা মা চিন্তাধারা, তাদের ইন্টারাকশন কিভাবে একটা সন্তানের উপর কিন্তু প্রভাব বিস্তার করে। এখন আমরা যে ব্যাপারগুলো ফোকাস করছি সেটা হচ্ছে যে আমরা যখন বলি যে নারীর অধিকার, মানব অধিকার, এই অধিকারগুলোর কিন্তু মূল জিনিসটা হলো, প্রথম ফাউন্ডেশনটা হলো একটা পরিবার। তো সেখানে কিন্তু বাবা মা কিন্তু রোল মডেল। আমরা যদি ধরেন ঘর থেকেও যদি আমরা ছোট ছোট কতগুলো এক্সাম্পল ক্রিয়েট করতে পারি, সেই শিশুটাই যখন কতগুলো ভালো মূল্যবোধে বড় হবে, সেও কিন্তু পৃথিবীতে একটা শান্তির ধারক বাহকে পরিণত হবে। আমরা কিছু কিছু কনফ্লিক্ট রেজলিউশনের উপর আমরা ওয়ার্কশপ দিয়েছি। তারপরে বাচ্চারা স্কুল বুলিং এর উপর, যে একটা বাচ্চা যখন স্কুলে যাচ্ছে, এখন আমরা দেখছি যে এখন বাচ্চাদের উপর স্কুল বুলিং অনেক বৃদ্ধি পেয়েছে, সেটাকে তারা কিভাবে শান্তিপূর্ণ ভাবে সেটা মোকাবেলা করতে পারে, এবং বাচ্চারা এটার সাথে ইনভলভ, তরুণ কিশোররা ইনভলভ, তারা নিয়ে আসে তাদের পার্সপেক্টিভ। যে এখানে আমরা ফ্যাসিলিটেটরের অনেকটা কাজ করি, যে তোমরা নিজেরা আনো যে কিভাবে এই সমস্যাটা সমাধান করা যেতে পারে। আর আরেকটা হচ্ছে আমরা দেখছি যে যেমন টেকনোলজি সারা বিশ্বে আমরা দেখছি এখন টেকনোলজি ছাড়া আমরা কোনো কাজ করার চিন্তাই করতে পারি না। টেকনোলজি যেমন সুফল আছে তেমনি এটার কিন্তু অশুভ প্রভাবও আছে। যেমন আমরা দেখছি যে বাচ্চাদের মধ্যে, শিশু কিশোরদের মধ্যে অনেক অটিজম অনেক বৃদ্ধি পেয়েছে। এটার একটা বড় কারণ যেটা সায়েন্টিস্টরা বলছেন যে এই যে বাচ্চাদের সাথে কিন্তু বাবা মার কিন্তু আর ইন্টারাকশন হচ্ছে না। আমরা জানি যে 2 বছর পর্যন্ত একটা বাচ্চার হাতে কোনো সেলফোন, কোনো মোবাইল ডিভাইস, কোনো আইপ্যাড তুলে দেওয়া অত্যন্ত ক্ষতিকর, কারণ সেই সময়টা কিন্তু তাদের ব্রেন তখনও কিন্তু ডেভেলপমেন্টের পর্যায়ে, তখনও কিন্তু ডেভেলপড হচ্ছে। তো ওই সময় কিন্তু একটা বাবা মা তারা যদি বসে বই পড়ে শোনায়, অথবা বাচ্চার সাথে বাইরে দিয়ে নেচার ওয়াক, প্রকৃতির সাথে তাদের একটা সম্পর্ক হলো।
আপনি শিশু কিশোরদের শিক্ষার উপর মাস্টার্স করেছেন এবং সে কথা যে কথাগুলো আপনি বলছিলেন এতক্ষণ, এবং শিশু কিশোরদের নিয়ে আপনি একটি বইও লিখেছেন, হৃদয়ে রংধনু, দ্য রেইনবো ইন আ হার্ট, এই বইটি আপনি লিখেছেন। ওই বইটির মূল বক্তব্য কি?
আমরা বিভিন্ন বর্ণ, ভাষা, জাতি, কালচার সবকিছুর মধ্যে আমাদের ভিন্নতা আছে, কিন্তু ওটার ভেতরে আছে আমাদের একটা অসামান্য মানবিকতা, এবং এই মানবিকতাটাই কিন্তু আমাদেরকে এগিয়ে নিয়ে যায়, এই বোধটা। তো রেইনবো ইন হার্টে এই যে বোধটা, যে আমরা মানুষ ভিন্ন হতে পারি, ভিন্ন ভাষায় কথা বলতে পারি, কিন্তু আমাদের যে এই ঐশ্বর্য আছে, আমার ভিন্নতা এবং আপনার মধ্যে যে ভিন্নতা, আমরা এই ভিন্নতার ফলে আমরা একে অন্যের কাছ থেকে কিন্তু জানতে পারি। সবাই যদি এক হয়ে যেত তাহলে পৃথিবীটা তো রোবটের মতো হয়ে যেত। তো কিন্তু এই যে বোধগুলো, এই বোধগুলো একটা বাচ্চার মধ্যে ঢুকিয়ে দেওয়ার পিছনে কিন্তু মায়ের বিরাট অবদান। রেইনবো ইন হার্টে বলা আছে যে একটি মা কে খুঁজছে একটি বাচ্চা তার জন্মের আগে, সে আনন্দ রোগ থেকে সে পৃথিবীতে তার জন্ম নিতে হবে, কিন্তু তার মনে বিরাট ভয়, পৃথিবীতে সে দেখেছে নিষ্ঠুরতা, সেই অপার সৌন্দর্যের মধ্যেও সে যখন দেখেছে যে অভুক্ত শিশুরা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, তখন সে এই এই যে তার সাথে সেই আনন্দ দোহের অধিপতির মধ্যে একটা ডায়ালগ হচ্ছে। অনন্ত জ্যোতি বলছেন যে তুমি যখন পৃথিবীতে যাবে, তুমি যখন সংগ্রাম করবে, তখন কিন্তু সেখানে অধিকাংশ মানুষই ভুলে যায় পারপাস অফ লাইফটা কি। তো তখন সে বলছে যে তাহলে আমি কিভাবে সেই পারপাস অফ লাইফটা পাবো। তখন অনন্ত জ্যোতি বলছে তোমাকে কিন্তু একটা তাহলে ভালো শিক্ষক খুঁজে নিতে হবে। তখন এই ছোট্ট শিশুটি সে একটু ভেবে বলল, আমি তাহলে প্রথমে আমার মাকেই চাই সে শিক্ষক হিসাবে। বইটার প্রকাশ হবার পেছনে আসলে আমার মায়েরও একটা বিরাট ভূমিকা রয়েছে। 1993 সালে এই বইটা একটা ছোট গল্প আকারে একটা বাংলাদেশের ম্যাগাজিনে পাবলিশড হয়েছিল। অনেক পরে 2003 আমার মার একটা ছোট স্ট্রোক হয়েছিল, তখন ডাক্তার বলেছিল যে ওনাকে যেন খুব একটু বড় করে 16-18 ফন্টে কিছু ছোট ছোট গল্প, সহজ গল্প তাকে যেন পড়তে দেওয়া হয়, যাতে আস্তে আস্তে করে স্বাভাবিকভাবে আবার পড়তে পারেন। তো তখন আমি এই গল্পটাকে একটু বড় করে টাইপ করে আমি আমার মার হাতে দিয়েছিলাম। উনি যখন পড়লেন, পড়েই আমার হাত ধরে আমাকে বললেন, তুমি কিন্তু অবশ্যই বইটা, এই গল্পটা বই হিসেবে প্রকাশ করবে। এভাবেই আর কি আমার মায়ের প্রেরণা থেকে আর কি বইটার জন্ম।
আপনি আরো অনেক বই লিখেছেন, তার মধ্যে বিশেষভাবে উল্লেখ করতে হয় তাজউদ্দিন আহমেদ নেতা ও পিতা বইটির কথা। আপনার বাবা বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ এবং আপনার মা, যার কথা আপনি বলছিলেন, সৈয়দ জোহরা তাজউদ্দিন, আপনার জীবনের প্রেরণার উৎস। আপনি এ সম্পর্কে আপনার মা বাবার কথা যদি একটু বলেন।
আসলে বাবা তাজউদ্দিন আহমেদ এবং মা সৈয়দা জোহরা তাজউদ্দিন, ওনারা এত বিশাল ব্যক্তিত্ব এবং গুণের অধিকারী যে তাদের সম্বন্ধে বলতে গেলে বোধ হয় বহু সময়ের প্রয়োজন। সংক্ষেপে একটা ছোট্ট ঘটনা বলবো যে কিভাবে মানে আমি তাদেরকে বাবা মা হিসাবে কিভাবে দেখেছি, এবং এই যে তাজউদ্দিন আহমেদ নেতা এবং পিতা, এই বইটি কিন্তু যখন আমি চিন্তা করলাম বইটি লিখব, এই অনুপ্রেরণাটা এলো যে দেখলাম যে তারা দুজনেই কিন্তু একই সমমানসিকতার মানুষ ছিলেন। যে আমরা দেখি আজকালকার অধিকাংশ সারা পৃথিবীতে খুব কম নেতাই আছেন যিনি নিজেকে জাহির না করে নিরলস ভাবে শুধু ভালোর জন্যই ভালো কাজ করে যাচ্ছেন, এবং এটা কিন্তু কোনো চাওয়া পাওয়ার ঊর্ধ্বে। এবং আমি দেখেছি যে কি অসামান্যতার সাথে এই দুজনই কিন্তু ওই গুণকে ধারণ করেছিলেন। যখন ধরেন 1977 সালে আমার মা তখন হলেন বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগকে তিনি পুনর্জীবিত করলেন, এবং মনে আছে যে তখন উনি বাংলাদেশের অধিকাংশ জায়গায় তখন ইলেকট্রিসিটি পৌঁছেনি, এবং ওগুলো তখন রাস্তাঘাট একেবারেই তখন ছিলই না বলতে গেলে। তখন উনি হোন্ডার পেছনে, মোটরসাইকেলের পেছনে করে করে সেই সব তৃণমূলের জায়গায় যে উনি সেই কর্মীদেরকে উজ্জীবিত করতেন, ভালো কাজে উৎসাহিত করতেন। আর আরেকটা ছোটবেলার একটা কথা মনে আছে যে আমি যখন স্কুলে গেলাম তখন আমার বাবার জেলে, তো তখন আমাকে স্কুলের টিচার একটা ফর্ম এনে দিল, বললো যে এটা হচ্ছে পুয়ার ফান্ডের আবেদনপত্র, অর্থাৎ যারা গরিব ছাত্রছাত্রী তাদেরকে এই ফর্মটা দেওয়া হলো। তো টিচার কি ভেবে আমার হাতে ফর্মটা দিল, ভাবলেন যে আমার বাবা তো জেলে, সংসারে অর্থনৈতিক অবস্থাটা তখন একটু মানে ভালো না, তো খুব উনি চিন্তা করে আমার হাতে দিলেন যে তোমার মার কাছে দিও। তা আমি যখন ওই আবেদন পত্রটা নিয়ে এলাম, তো আমাদের সংসারে তখন আসলেই কিন্তু অভাব চলছিল। আমি যখন আমার হাতে ফর্মটা এনে দিলাম, তো আম্মা তাকিয়ে খুব হেসে উঠলেন, হেসে উঠে বললেন যে তোমার কি মনে হয় আমরা গরিব? তা আমি বললাম হ্যাঁ, আমার তো টিচার তাই বললেন, মনে হলো যে আমরা তো গরিবই। তো আম্মা খুব হেসে বললেন যে তুমি জানো আমরা যে সবচেয়ে ধনী, তো আমরা তাই নাকি আম্মা? কিভাবে? বললো শোনো, এই যে টাকা থাকলে কিন্তু ধনী হয় না, যে যার যতটুকু আছে সেটা সে যখন অকাতরে আরেকজনকে দিতে পারে সেই সবচেয়ে ধনী। তো তুমি দেখো তোমার বাবার মধ্যে কত ভালোবাসা দেশের জন্য, যে দেশে সবার অন্ন বস্ত্র সংস্থান হবে, তো দেখো ওইটার জন্য তোমার বাবা জেলে গেছেন। তুমি বলো তো কজনের বাবা ওভাবে দিতে পারে মানুষকে? তো তাহলেই দেখো আমরা কত ধনী। তো ওটা কিন্তু আমার মনে একটা গভীর রেখাপাত করে যে আসলে যে এই যে একটা মেটেরিয়াল জিনিসটা, এটাই কিন্তু ধনী করে না, এই মনের অন্তরের ঐশ্বর্যটাই বড়। তো এটা আমার মার। আর আব্বুর কথা তো সেটাও অসাধারণ একটা যে ছোট ঘটনা, যে যখন আমরা 1971 সালে যুদ্ধ চলছে, তখন আব্বু পণ করলেন যে দেশ স্বাধীন পর্যন্ত উনি পারিবারিক জীবন যাপন করবেন না, এবং উনি বললেন যে আমি যুদ্ধকালের প্রধানমন্ত্রী, এখানে হাজার হাজার মুক্তিযোদ্ধা, ওদের পরিবার ছেলে তারা যুদ্ধ করছে, আমি সেখানে কিভাবে তাদের প্রধানমন্ত্রীর পারিবারিক জীবন যাপন করি? তখন কিছু মুক্তিযোদ্ধা এসে আম্মাকে বললেন, আমরা তখন সীমান্ত ক্রস করে বহু কষ্ট করে আমরা কলকাতায় যেয়ে উঠেছি,
তো এসে বললেন যে তাজউদ্দিন ভাইয়ের শরীর খুব খারাপ। তো তখন আম্মা আব্বুকে না জানিয়ে আমাকে আর আমার ছোট বোন আর সাথে ছিলেন বদরুন্নেসা আহমেদ, আব্বুকে দেখতে আমরা গেলাম। তো যে দেখি যে ওনার অফিস ঘরে উনি নেই, তখন দেখি যে বাথরুমের দরজাটা খোলা, লাইট জ্বলা এবং ওখান থেকে একটু শব্দ আসছে, মানে কাপড় কাচার শব্দ। তো আমরা যখন আস্তে করে ঢুকলাম, দেখি যে আব্বু ওখানে বাথরুমে ওখানে বসে উনি কাপড় কাচছেন, একটা শার্ট কাচছেন। আসলে ওনার একমাত্র শার্টটা, একটা আপনারা হয়তো দেখবেন যে ওনার একাত্তরের যুদ্ধের সময় ওনার একটা ফুল হাতা একটা শার্ট ছিল। আমার বাবা যে কি মনে হতো যে কি নিভিতে কি অসামান্য জ্যোতির্ময় এক ব্যক্তিত্ব, এই যে আমার নিজের জীবনে যে তাদের এত বড় এক্সাম্পল গুলো, তখন মনে হলো যে তা যদি আমি নেতা পিতা এটার মধ্যে দিয়ে আজকে যে তরুণ সমাজ তাদেরকে জানানো যে দেখো নেতৃত্বটা কিন্তু গড়ে ওঠে হঠাৎ করে না, অনেক অধবসায়, অনেক ত্যাগ, বিনয়, জ্ঞান, সাহসিকতা সবকিছু সমন্বয় কিন্তু নেতৃত্ব গড়ে ওঠে।
শর্মিনা আহমেদ, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে নারী কণ্ঠে যোগ দেওয়ার জন্য।
আপনাকেও ধন্যবাদ, শ্রোতাদেরকেও অসংখ্য ধন্যবাদ।